Ya estoy Radio. আমরা শ্রবণ করছি যে এই চিন্ময় ব্রজধাম এটা সাধারণ নয়, অপ্রাকৃত। যেমন আমরা গতদিন শ্রবণ করেছিলাম গোসাইজি এবং মহেশ, সেই যুবক ভক্তের নাম ছিল মহেশ, তাদের প্রসঙ্গ থেকে আমরা জানতে পারলাম অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। প্রভু আজও লীলা করেছে, করে চলেছে। অনেকে বলেন প্রভু অপ্রকট হয়েছে, কিন্তু না, লীলা চলেছে আর চলেছে, লীলার কোনো বিরাম নেই। প্রভুর লীলা সর্বদাই প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে লীলা প্রভু করেই চলেছে। আমরা তা দেখতে না পেয়ে ভাবি যে বোধহয় প্রভুর লীলা এখন আর হয় না, কিন্তু তা নয়। অনেক উদাহরণ আমরা শ্রবণ করেছি। চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ গোস্বামী তিনি বলছেন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম, প্রেমনেত্রে দেখে তারে স্বরূপ প্রকাশ। চর্মচক্ষু দিয়ে দেখছে তো সাধারণ প্রপঞ্চের মতোই ব্রজভূমি, ব্রজধাম। প্রেমনেত্রে দেখে তারে স্বরূপ প্রকাশ, যারা সেই প্রেম রূপ চক্ষু দিয়ে দর্শন করেন তারা দেখেন না সেই দিব্য বৃন্দাবন। উদ্ধবজির কথা শ্রবণ করে গোপকুমারকে আলিঙ্গন দান করলেন নারদজি মহারাজ। নারদজি মহারাজ তিনি বলছেন যে তোমার সঙ্গে বাগযুদ্ধে পারা খুবই মুশকিল উদ্ধব, তুমি জানো সেই ব্রজবাসীদের মহিমা, ব্রজ গোপীদের মহিমা, শ্রীমতী রাধারানীর মহিমা, তুমি পূর্ণরূপে জ্ঞাত আছো। নারদজি মহারাজ তিনি বলছেন, হে গোপকুমার, আমি তোমাকে সেই দিব্য গোলকধামের সন্ধান বলে দিচ্ছি এবং সেই দিব্য গোলকধাম হচ্ছে সর্বোপরি, তার থেকে বড় কোনো ধাম নেই, গোলক হচ্ছে শ্রেষ্ঠ ধাম। আমি তোমায় বলি, কিছু দূরে গেলেই তুমি সেখানে গোলক ধাম প্রাপ্ত হবে। যদিও আমার দ্বারা আমার মতন নিত্য পরিকররা তারাও গোলক প্রাপ্ত হতে পারে না, তাহলে আর অন্যের কথা কি বলবো? অন্যের কথা এখানে লাগে না। তবে হ্যাঁ, তুমি গোবর্ধনে উৎপন্ন হয়েছ, জন্ম হয়েছে, তুমি একজন ব্রজবাসী, আবার রাখাল বালক, আবার শ্রীকৃষ্ণকে তুমি নিজের সক্ষভাবের উপাসনা করো এবং শ্রীকৃষ্ণ তোমাকে অনেক প্রেম করেন, অনেক প্রীতি করেন, তাই তোমার দ্বারাই সম্ভব হয়েছে এই পর্যন্ত, অর্থাৎ দিব্য দ্বারকা প্রদেশে দ্বারকা ধামে আস তুমি চিন্ময়ত্ব লাভ করেছো, তোমার যে শরীর সেটা চিন্ময় হয়ে গিয়েছে। আমি তোমাকে বলি যে তোমার যে উপাসনা বা ব্রজের যে উপাসনা, সেই উপাসনার মাধ্যম থেকে শ্রীকৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়। সেই ব্রজের কৃষ্ণকে ভগবান রূপে উপাসনা করে পাওয়া অনেক দুরূহ ব্যাপার। তা সেই প্রভুকে যদি প্রাপ্ত হতে হয় তাহলে দাস্য সখ্য বাৎসল্য ও মধুর ভাবের উপাসনার দ্বারা গোবিন্দকে পাওয়া যায়। তা গোবিন্দের সঙ্গে কোনো একটি সম্পর্ক স্থাপনা করে তাকে অনায়াসে পাওয়া যায়। তুমি যে এত এত দিব্য দিব্য লোকে লোক প্রাপ্ত হয়েছ, তা সেখানে ভগবানকে প্রভুরূপে উপাসনা করে তারা প্রাপ্ত হয়। তা প্রভুর সঙ্গে আর দাসের সঙ্গে যে পার্থক্য সেটা তো থাকবেই। তুমি চাও কৃষ্ণ আমার সখা, আমার বন্ধু, আমি তাকে আলিঙ্গন করবে, আমি তাকে আলিঙ্গন করব, সেও আমাকে আলিঙ্গন করবে, আমাকে চুম্বন করবে, আমার সঙ্গে খেলা করবে, এটা অন্যান্য লোকে সম্ভব নয়। হে গোপকুমার, নারদজি বলছেন যে দাস্য রসের উপাসনা করতে হবে, যার যে ভাব সেই ভাব নিয়ে ভজন করলে প্রভুকে অনায়াসে পাওয়া যায়। তা দাস্য রসের উপাসনা করলে এই ব্রজে রক্ত পত্রকাদির আনুগত্যে সেবা করতে হবে, তাহলে প্রভুকে পাওয়া যাবে। দাসভাব সখ্য রসের উপাসনা করতে হলে সুবল শ্রীদাম মধুমঙ্গল আদির আনুগত্যে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্যতা স্থাপনা করা যায়। বাৎসল্য রসের উপাসনা যদি করতে হয়, যারা শ্রীকৃষ্ণকে নিজের পুত্র জ্ঞানে উপাসনা করেন, তারা কি করবেন, নন্দবাবার আনুগত্যে অথবা মা যশোমতীর আনুগত্যে উপাসনা করলে পর প্রভুকে অনায়াসে তারা প্রাপ্ত। এবারে বাকি থাকল মধুর রসের উপাসক। মধুর রসের উপাসকেরা তারা শ্রী রাধিকা এবং ললিতা বিশাখা অন্যান্য সখীদের আনুগত্যে উপাসনা করলে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়। তা এখানে আনুগত্য ব্যাপার রয়েছে, স্বয়ং কিছু করা যাবে। তো সেই প্রকার যারা মধুর রসের উপাসনা করতে চায় তার ভাবটাও তো তেমন থাকা দরকার, ভাব না থাকলে হবে না। তাই মধুর রসের উপাসক তারা শ্রেষ্ঠ এটা বলেছেন, এবং সেটা সব থেকে বেশি কঠিন। কিন্তু ভাব অনুসারে যদি উপাসনা করা যায় তাহলে অনায়াসে প্রভুকে পাওয়া যায়। কেউ প্রভুকে, আমি প্রভুর দাস হতে চাই, আমি প্রভুর সখা হতে চাই, আমি প্রভুকে নিজের পুত্ররূপে পেতে চাই, এবং মধুর রসের উপাসকগণ কৃষ্ণকে পতি রূপে পেতে চাই। তো এটা সবথেকে সহজভাবে প্রভুকে প্রাপ্ত হওয়ার একটি পন্থা এবং শ্রেষ্ঠ উপাসনা। তাই শ্রেষ্ঠ উপাসনা দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর রসের উপাসনা করে আনুগত্যময়ী সেবা করে তারা প্রভুকে প্রাপ্ত হতে পারেন। ভগবানকে ভগবান রূপে উপাসনা করে প্রাপ্ত হওয়া অনেক কঠিন, অনেক কৃচ্ছ সাধনার প্রয়োজন, কিন্তু কোনো একটি সম্বন্ধ স্থাপনা করে প্রভুর উপাসনা করলে পর প্রভুকে অনায়াসে পাওয়া যায়। সেটাই ব্রজের ভক্তিকে এবং আনুগত্যকে লক্ষ্য করে যে সমস্ত ভক্তদের সাধু গুরু বৈষ্ণবে আনুগত্য নেই, এরা স্বেচ্ছাচার, এদের দ্বারা প্রভুর উপাসনা করা কঠিন হয়ে ওঠে। আনুগত্য স্বীকার না করলে প্রভুকে পাওয়া যায় না। প্রথমে শ্রীগুরুর আনুগত্য স্বীকার, তারপরে গুরুদেবের আজ্ঞা অনুসারে ক্রমে ক্রমে ভক্তি রাজ্যে প্রবেশ করতে হবে। এই কথাই চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ব্রজলোকের ভাবে পায় তাহার চরণ, তারে ঈশ্বর করে নাহি জানে ব্রজজন। ব্রজলোকের ভাবে, ব্রজলোকের ভাবে মানে ব্রজবাসীদের আনুগত্য। ব্রজবাসী কারা? রাধারানী, সখীরা এবং তদানীন্তন সময়ে যে সমস্ত ব্রজবাসীরা ছিলেন তাদের আনুগত্য স্বীকার যারা করেন তারা প্রভুর চরণ প্রাপ্ত হন। তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন, তারা কিন্তু গোবিন্দকে ঈশ্বর জ্ঞান করে কেউ প্রাপ্ত হয়। ঈশ্বর জ্ঞান করে তাকে পাওয়া অনেক কঠিন। কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে, কেহ তারে সখা জ্ঞানে যিনি চড়ে কাঁধে, কেহ তারে নিজের পুত্র জ্ঞান করে অর্থাৎ মা যশোমতী তাকে এই দামোদর মাসে উদুখলে বন্ধন করেছিলেন। ভগবান তিনি সর্বব্যাপক, সর্ববিভু, তিনি বন্ধন দশায় আবদ্ধ হতে পারেন না। তথাপি ভক্তের অর্থাৎ মা যশোমতীর যে চেষ্টা, যে সাধন, তাতে তিনি প্রেম রূপ রজ্জুতে আবদ্ধ অর্থাৎ বন্ধন দশা স্বীকার করে নিয়েছিলেন। ভগবান তিনি সর্বব্যাপক, তাকে বেষ্টন করা যায় না। সেটাও সম্ভব হয়েছিল, কেন? কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে, কেহ তারে সখা জ্ঞানে যিনি চড়ে কাঁধে। সেই সর্বেশ্বর ভগবানকে নিজের সখা মনে করে তার কাঁধে পা দিয়ে উঠে পড়ছে। মা যশোমতী নিজের পুত্র জ্ঞানে তার কর্ণ আকর্ষণ করে রজ্জু দ্বারা বেঁধে ফেললেন, এটা অসম্ভব। কিন্তু ভগবান তিনি ভক্তের কাছে স্বাধীন নন, ভক্তাধীন, তাই তিনি বন্ধন দশা পর্যন্ত স্বীকার করে নেন। সৎ সর্বেশ্বর হয়ে তার স্কন্ধে সখারা উঠে পড়ে পা দিয়ে। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞান নাহি নিজ সম্বন্ধ মনন। কবিরাজ গোস্বামীপাদ কত সুন্দর কথা লিখেছে, ঐশ্বর্য জ্ঞান নাহি নিজ সম্বন্ধ মনন, সেখানে ঐশ্বর্যের কোনো প্রকাশ নেই। ঐশ্বর্য মানে ভগবানের সত্তা, ভগবত সত্তা সেখানে স্থান পায়। তাদের কি ছিল? সম্বন্ধ জ্ঞান। আরে কৃষ্ণ তো আমার পুত্র, কৃষ্ণ তো আমার সখা, আরে কৃষ্ণ তো নন্দের পুত্র, আমাদের আপনজন, আমাদের রক্ষাকর্তা। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, তারা জানে এ তো নন্দের বেটা কৃষ্ণ, এ তো আমাদের ব্রজজন, আমাদের আপনজন। ঐশ্বর্য জ্ঞান নাহি নিজ সম্বন্ধ মনন, ঐশ্বর্য জ্ঞান তাদের ছিল না। তাই কি বলছেন? ব্রজলোকে ভাবে যেই করয়ে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ব্রজ লোকভাবে অর্থাৎ দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর রসের উপাসনা করে, অর্থাৎ প্রভুর সাথে সম্বন্ধ স্থাপনা করে, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সেই জনই প্রভুকে প্রাপ্ত হয়ে থাকেন। এখানেও অপরাধের ব্যাপার আছে। আনুগত্য স্বীকার করার পর কেউ যদি মনে করে মঞ্জুরি স্বরূপের উপাসনা করে, আমি ললিতা আমি বিশাখা, কেউ বলছে আমি শ্রী রাধা, আবার কেউ বলছেন আমি শ্রীকৃষ্ণের সখা মানে আমি শ্রীকৃষ্ণ বলছেন, এতে মহা অপরাধ হবে। ব্রজের ঐশ্বর্য আছে, এই ব্রজেতেও ঐশ্বর্য আছে, কিন্তু সেটা গোপন, সপ্রকাশ নয়। ব্রজে ঐশ্বর্য বলা হয় মাধুর্য রসের উপাসনার মধ্যে ঐশ্বর্য নেই, এটা কিন্তু ভুল কথা। বৈকুণ্ঠ এবং দ্বারকা অযোধ্যার থেকেও মহা ঐশ্বর্যপূর্ণ বিলাসভূমি হচ্ছে গোলক ধাম, সেখানে মহা ঐশ্বর্য, কিন্তু সেখানে মাধুর্যের প্রাচুর্যতা এত অধিক যে সেই ঐশ্বর্যকে ঢেকে রেখেছে, আচ্ছাদন করে রেখেছে মাধুর্য দ্বারা। অনেক বোঝার আছে। এই ব্রজেও প্রচুর ঐশ্বর্য ভগবানের, কিন্তু সেগুলো যোগমায়া দেবী আবরণ করে রেখেছেন মাধুর্যরূপী পর্দা দিয়ে। যেমন মা যশোমতী, তিনি কৃষ্ণকে বন্ধন করতে পারছিলেন না, সনাতন গোস্বামীপাদ বলছেন বন্ধন কোনো মতেই পারছিলেন না, তাকে বন্ধন করতে বাঁধতে পারছিলেন। বলা হয়েছে মা যশোমতী নিজের চুলের ফিতা থেকে আরম্ভ করে যত গৃহে দড়ি ছিল, তারপরে যত গাভী বন্ধনের রজ্জু ছিল, দড়ি ছিল, সেগুলো সংযোজন করেও ছোট্ট কৃষ্ণকে বন্ধন করতে পারে। এটা তো ঐশ্বর্যই হলো। ঐশ্বর্য মানে কেবল টাকা পয়সা নয়, ঐশ্বর্য অনেক কিছু নিয়ে ঐশ্বর্য, ধন সম্পত্তি, নিজের প্রভাব, নিজের অনেক শিষ্য, নিজের অনেক সন্তান, এগুলোও ঐশ্বর্যের মধ্যে। তা এখানে ভগবান তিনি ঐশ্বর্যকে দেখিয়েছিলেন, কারণ যে কৃষ্ণকে ছোট্ট একটি রজ্জু দিয়ে বন্ধন করা যায়, কিন্তু সমস্ত দড়ি একত্রিত করেও সেই ছোট্ট কৃষ্ণ যার কোমরটা হাতের মধ্যেই চলে আসে তাকে বাঁধতে পারেন ঐশ্বর্য। যখন দেখলেন না মা তো উঠে পড়ে লেগেছেন যে আজ আমি কৃষ্ণকে বাঁধবই বাঁধব, সাধন ভগবানের কৃপা। ভগবানকে কখন পায়? যখন সাধন করতে করতে ব্যাকুল হয়ে উঠবে, আমি প্রভুকে প্রাপ্ত হবই হব, তাতে আমার যত কষ্ট হয় হোক, এটা সাধন। এই সাধনের সাথে সাথে যখন প্রভুর কৃপা সংযুক্ত হয়, তখন তার ভগবত দর্শন অথবা ভগবানের ধাম প্রাপ্ত হয়। তাই মা যশোমতীর উপরে যখন কৃষ্ণের কৃপা হলো, তখন সেই বিধি সব সরে গেল। ভগবান সর্বব্যাপক, ভগবানকে বন্ধন করা যায় না, এই বিধি সরে গেল। সরে গিয়ে তখন তিনি বন্ধন স্বীকার করে নিলেন। তা ব্রজে প্রচুর ঐশ্বর্য, এ তো গেল দ্বাপর যুগের কথা। এই কলিযুগেও শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি যমুনার তীরে বসে বৃন্দাবনে ভজন করতেন। একদা বাদশাহ আকবর এলেন, দণ্ডবত প্রণাম আদি করলেন। করার পর বাদশাহ বললেন, হে গোসাইজি, আপনি আমাকে কোনো একটি ব্রজের সেবা দিন। বলছেন যে ব্রজে কি সেবা দেব, সব কিছুই তো ঠিক আছে, সেবা করার মতো তো কিছু নেই। অনেক তোষামত করার পর বলছেন, ঠিক আছে, তুমি যখন সেবাই করবে তাহলে এই যে একটু দূরে যমুনার ঘাট ভেঙে গিয়েছে যমুনার ঢেউয়ের কারণে, তুমি সেটাকে একটু বাঁধিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি লোকজন পাঠিয়ে দেব। সনাতন গোস্বামী পাদ পরীক্ষা করছে, বলছে না না, আমি নিজে গিয়ে তোমাকে দেখিয়ে দিই। সনাতন গোস্বামী বাদশাকে সাথে করে নিয়ে গিয়ে বলছেন ওই জায়গাটা। বাদশাহ ভাবছে ছোটো মোটো একটা কাজ, এতে আবার দেখানোর কী হলো, আমার লোকজন এসেই করে দিত। তা সনাতন গোস্বামী বাদশাহর পিঠে হাত দিয়ে বলছেন ওই জায়গাটা ভালো করে দেখে নাও। তখন বাদশাহ দেখছে, আকবর দেখছে যে সেখানে যে ভাঙা জায়গা, সেখানে আমরা কি দেখি, বালি, ইট, খোয়া, নুড়ি। সনাতন গোস্বামী পাদের সংস্পর্শ প্রাপ্ত হয়ে আকবর দেখছে না সেখানে হীরা, মণি, মাণিক্য সব জ্বলছে। সনাতন গোস্বামীকে সাথে সাথে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে মহাত্মন, আমি ব্রজের কী সেবা করব, ব্রজের যা ঐশ্বর্য আমি দেখলাম তাতে তো আমার রাজ্যে তার এক বিন্দুও, এক ছিটাও, এক কণাও আমার রাজ্যে নেই, আমি কী সেবা করব, আমার কোনো যোগ্যতাই নেই। দেখছেন এই চিন্ময় ব্রজভূমি প্রভু শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের কৃপায় তিনি দেখছেন যে ভাঙা জায়গাতে সমস্ত মণি খচিত বিভিন্ন প্রকার অমূল্য সম্পদ দিয়ে মণি আদি দিয়ে সেটা বাঁধানো রয়েছে। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন, বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার একবিন্দু। কি বলছেন? বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, স্বাভাবিকভাবে যে সমস্ত সম্পদ রয়েছে তা সিন্ধুবত সাগরের মতন, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার একবৃন্দু। দ্বারকা বৈকুণ্ঠ হতেও এই বৃন্দাবনের সম্পদ অনেক অনেক বেশি। মহান ঐশ্বর্যের মধ্যেও শৈব্যাল দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। তা সেই উপরিস্থিত গোলকেও, হে গোপকুমার, তুমি ভেব না সেখানে বোধহয় ঐশ্বর্য নেই। সেখানের ঐশ্বর্য এত বেশি যা বর্ণনা করা যায় না, যা ভাষা দিয়ে বোঝানো যায় না। তবে হ্যাঁ, সেখানের মাধুর্যের প্রাচুর্য এত বেশি যে ঐশ্বর্যের মধ্যেও মাধুর্যের শৈব্যাল মানে আচ্ছাদন করা রয়েছে, মাধুর্য দ্বারা এমনভাবে আচ্ছাদিত হয়ে আছে যে সেখানকার ঐশ্বর্যের দিকে কারো নজর যায় না, ঐশ্বর্য বোঝাই যায় না। কিন্তু তা অনেক ঐশ্বর্য রয়েছে। মাধুর্য ভাগবত্যাসার ব্রজে কইল পরচার, যাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণে। তো মাধুর্য ভাগবত সার ব্রজেতে প্রচার করেছেন, কে না সুখদেব গোস্বামী, ব্যাস নন্দন, যাহা শুনি মাতে ভক্তগণে। এবং তা শ্রবণ করে সমস্ত ভক্তগণ একেবারে মাতোয়ারা। নারদজি বললেন যে দেখো, আমি তোমাকে এই ব্রজের কথা বা সেই গোলকের কথা আমি কিভাবে বর্ণন করব, কিন্তু আজ আমার জিহ্বাতে কন্ডুয়ান সৃষ্টি হয়েছে। কন্ডুয়ান মানে চুলকান, আমার জিভটা বলার জন্য চুলকাচ্ছে, আমি আর ধরে রাখতে পারছি না। হে গোপকুমার, চিরকাল হৃদয় পেটিকায় আবদ্ধ ছিল গোলক মহাত্ম রূপ মহারত্ন, চিরকাল আমি আমার হৃদয়ের মধ্যে গোপন করে রেখেছিলাম সেই উপরিস্থিত গোলক ধামের মহিমা রাশি, কিন্তু আজ তোমাকে দেখে, তোমার ভাব দেখে, এবং তুমি যে শ্রীকৃষ্ণকে নিজের সখা অনুসারে উপাসনা করো ইত্যাদি দেখে, আমার হৃদয় পেটিকার মধ্যে আবদ্ধ ছিল যে গোলক মহারত্ন মহাত্ম, তা আজ বলার জন্য আমার জিহ্বায় কন্ডুয়ান সৃষ্টি হয়েছে। কন্ডুয়ান মানে চুলকান, যাদের কন্ডুয়ান চুলকানি হয় দেখবেন চুলকাতে চুলকাতে রক্ত রস বেরিয়ে যাচ্ছে, চুলকাতে ভালো লাগছে। তা গোলক মাহাত্ম্য অল্প একটু বলার পর নারদজি বলছেন, আমার বলার জন্য যেন কন্ডুয়ান সৃষ্টি হয়েছে। এই অতি গুজ্জাতিগুজ্জ তত্ত্ব কাউকে বলার নয়, তথাপি আমি তোমাকে বলতে ইচ্ছা করছি এই কারণে যে তুমি একমাত্র উপযুক্ত এই গোলোক মহিমা শ্রবণ করার জন্য। হে গোপকুমার, আমরা অর্থাৎ মহামুনি নারদ, উদ্ধবজি, হনুমানজি আরও আর যারা নিত্যসিদ্ধ পরিকর, তারাও গোলোকে যাওয়ার সাহস তারা করে না। ব্রহ্মাজি, ভগবান রুদ্র, তারাও গোলোকধাম দর্শনের জন্য আকাঙ্ক্ষা করেন কিন্তু গমন করতে পারেন না। সেই গোলোকের মাহাত্ম্য আমি তোমায় পূর্ণরূপে শ্রবণ করাব এবং করাচ্ছি। বলছেন, হে গোপকুমার, এই গোপন কথা শোনার মতন অধিকার তোমার মধ্যে আছে। এই গোলোকনাথ শ্রীকৃষ্ণ ব্রাহ্মকল্পে সপ্তম মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগবর্তী দ্বাপরের শেষ ভাগান্তে তিনি কী করেছিলেন? সকল অংশ অবতার আদিকে নিজের মধ্যে নিয়ে নেন, নিজের মধ্যে সংযুক্ত করে সর্বাংশে পরিপূর্ণরূপে ভৌমব্রজে অবতীর্ণ হয়ে থাকেন। কখন? আরেকবার শুনি, খুব কঠিন কথা, মনে রাখা খুবই মুশকিল। বলছেন, ব্রাহ্মকল্পে সপ্তম মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগবর্তী দ্বাপরের শেষ ভাগে ভগবান সকল অংশ অবতার দিকে নিজের মধ্যে সংযুক্ত করে সর্বাংশে অর্থাৎ সর্ব অংশে পরিপূর্ণরূপে এই ভৌম ব্রজে অবতীর্ণ হয়ে তিনি লীলা আদি করে থাকেন। অনেক কঠিন কথা। তা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ যত যত অবতার আছে সমস্ত অবতার যখন শ্রীকৃষ্ণের মধ্যে এসে বিলয় প্রাপ্ত হয় অর্থাৎ মিশে যায়, ঠিক সেই সময় ভগবান তিনি এই ভৌমব্রজে এসে সপরিকরে ব্রজ লীলা করে থাকেন। তা ভগবান তিনি এই ব্রজের বৃক্ষে বৃক্ষে, লতায় পাতায় পাতায়, এমনকি ব্রজের ধূলিকণার মধ্যেও গোবিন্দ বিদ্যমান আছে। তাই তো বলছেন, চর্মচক্ষে তারা দেখে প্রপঞ্চের সম, প্রেমনেত্রে তারা দেখে গোবিন্দের স্বরূপ। এই বৃন্দাবন চর্মচক্ষে দেখে বোঝা যাবে না, এই বৃন্দাবন অন্তর্দৃষ্টি দ্বারা প্রেমরূপ নেত্র দ্বারা দর্শন করতে হবে, তা না হলে বৃন্দাবনের মহিমা বোঝা যাবে না। এই আমরা দেখছি চতুর্দিকে কিছু বানর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছু সাধারণ লোক দেখছি, কিছু সাধু অসাধু সব রকমই দেখছি, ভাবছি এ তো আমাদের গ্রামেও এই রকমই, কিন্তু তা করলে তা বললে চলবে না। এই ব্রজের উপাসনা করতে গেলে হৃদয়ের মধ্যে চিন্তন করতে হবে। আমাদের গোস্বামীগণ যে সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করেছেন তা অধ্যয়ন করে হোক বা হরিকথা শ্রবণ করে হোক, সেটাকে হৃদয়ঙ্গম করে সেই প্রাচীন বৃন্দাবনের লীলা চিত্রকে হৃদয়ে জাগরিত করতে হবে। তা না হলে চর্মচক্ষে বৃন্দাবনের যা কিছু তাতে আমাদের কাজ হবে না। ভক্তরা সেই প্রকার গোস্বামীগণের গ্রন্থ অনুশীলন করে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে প্রভু চিন্তা করবে, প্রভুর লীলা হৃদয়ে চিন্তন করবে, তাহলেই প্রভুকে পাওয়া সম্ভব হবে। এই ব্রজে একদিনের বাসের কথা, বাসের মহিমার কথা এমনভাবে ব্যক্ত করেছেন যা কখনো ভাষায় বর্ণনা করা যায় না, এত এত মহিমা। তন্মধ্যে মথুরা থেকে বৃন্দাবন বাস শ্রেষ্ঠ, বৃন্দাবন থেকে গোবর্ধন, গোবর্ধন থেকে রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এক রাত্রি বাস করেন, ক্ষণিক সময়ের জন্য বাস করেন, তথাপি তার মহিমা অগাধ, শাস্ত্রে বর্ণন করতে পারেননি কত মহিমা। কিন্তু আছে এই ব্রজে এসে যাদের চিত্তটা সরল, যারা সরল চিত্ত ব্যক্তি তারা প্রভুকে অতি অনায়াসে প্রাপ্ত হতে পারে। কুটিল ব্যক্তিদের তো ডাকেনি বৈষ্ণব ধর্মে, প্রথম শ্লোকেই ভাগবতে বাদ দিয়ে দিয়েছে। কপট ব্যক্তিদের বৈষ্ণব ধর্মে আসাও অনুচিত এবং শাস্ত্রে তাদেরকে বাইরেই রেখেছেন। নির্মত শরণম শতম, নির্মৎসর ব্যক্তিরাই তারাই কৃষ্ণ উপাসনা করতে পারে। যারা মৎসর, যাদের চিত্ত কুটিল, বিভিন্ন কামনা বাসনায় জড়িত, কামনা বাসনায় গ্রসিত, তারা কৃষ্ণ ভজন করতে পারে না। তাই শাস্ত্রে বারংবার বলছেন সৎ হও, সাধু হও। সাধু হও মানে কি? যে সংসার ছাড়লেই সাধু তা নয়, সাধু মানে সজ্জন, ভদ্র হও। সাধু শব্দের অর্থ হচ্ছে ভদ্র, ভদ্র হও, সভ্য হও। তাই বারংবার ওই একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, আমাদিগকে সচেতন করে দিচ্ছেন যে কপটতা ছেড়ে মাৎসর্য বিহীন হয়ে আমার উপাসনা করো, গোবিন্দের উপাসনা করো। খুব সহজ, কিন্তু বলে যাচ্ছেন সেগুলো তো আচরণ করা খুবই দুরূহ। মাৎসর্য, অপরের উৎকর্ষ দেখে হিংসা, এগুলোকে যারা না ছাড়তে পেরেছে তারা কোনো ভক্ত বা সাধু নয়, তারা এমনি নামে ভক্ত। চৈতন্য চরিতামৃতে বলছেন এই হরিকথা শ্রবণ করলে মহাফল। এই ব্রজে বিভিন্ন প্রান্তে বৃন্দাবন, বর্ষণা, গোবর্ধন, রাধাকুণ্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত পৃথিবীতে হরিকথা শ্রবণ করছে, এতে অনেক ফল। শ্রী গোবিন্দ অতি অনায়াসে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু শ্রবণের অনেক তারতম্য আছে। মহাভারতে তো অনেক ভাগ করেছেন, সে বিস্তারিত। আমরা চৈতন্য চরিতামৃত দেখি, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। দেখুন, প্রথমে শব্দ প্রয়োগ করছেন কবিরাজ গোস্বামী পাদ, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ আর কীর্তন। কুবুদ্ধি মানে কি? দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি মানে কি? এই হিংসা, দ্বেষ, মাৎসর্য, এগুলি সব কুবুদ্ধির মধ্যে। সরল চিত্ত হয়ে হরিকথা শ্রবণ করো। তা সেটা না বলে কবিরাজ গোস্বামী পাদ তার ভাষাতে বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। অচিরাতে মানে অতি সত্তরে তুমি প্রভুকে প্রাপ্ত হবে। কিভাবে? না, কুবুদ্ধিটা ছেড়ে হরিকথা শ্রবণ করো, কীর্তন করো এবং জপ করো। এটা যদি যাদের দ্বারা সম্ভব হয়েছে, তারা অচিরেই প্রভুকে প্রাপ্ত হবে। ভক্ত মানে এই নয় যে এক একজন অহংকারের মূর্তি, এক একজন হিংসার মূর্তি, একজনের ভালো আরেকজন দেখতে পায় না, এগুলো ভক্তের লক্ষণ নয়। এগুলো তো অভক্তের থেকেও আরও নিচে কিছু থাকলে তারা। তাই সরল চিত্ত হতে হবে, কুবুদ্ধি শূন্য হতে হবে, হয়ে হরিভজন করতে হবে, পাঠ শুনতে হবে, কীর্তন করতে হবে, জপ করতে হবে, কুবুদ্ধি রহিত হয়ে, তাহলে প্রভুকে অতি অনায়াসে পাওয়া যাবে। নারদজি বলছেন, তোমাকে আমি এই সমস্ত গোপন তত্ত্ব বলবো, কারণ আমার জিহ্বাতে যেন খুজলি মানে চুলকানি হচ্ছে। কন্ডুয়ান শব্দ প্রয়োগ করেছেন, যাতে বোঝার জন্য আমি বিভিন্ন শব্দ প্রয়োগ করছি। আমার জিহ্বা যেন চুলকাচ্ছে সেই বহুকাল থেকে গোলক রূপ মহাত্মা আমি হৃদয়ে ধরে রেখেছিলাম, আটকিয়ে রেখেছিলাম, কিন্তু আর আমি পাচ্ছি না। তুমি আরও শোনো সেই গোলকের কথা। দা সেই গোলক প্রসঙ্গে আরও আরও যা কিছু বলবেন তা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করছি, এবং এর পরবর্তী অংশ মহাপ্রভুর কৃপা হলে আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী বৃহদ ভাগবতামৃত কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়। মাতা উত্তরা দেবী কি জয়। শ্রী গোপ কুমার কি জয়। শ্রী শ্রী দীপাবলী কি জয়। অন্নকূট মহোৎসব কি জয়। গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী দামোদর ব্রত কি জয়। ব্রতকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।